বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو وَاللَّهُ عَزِيزٌ ذُنْتِقَامٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 8 এপ্রিল, 25 চৈত্র এবং ফার্সি 19 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে পাকিস্তানে উত্তপ্ত রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশ একটি ফ্যাসিবাদী সরকারের হাতে পড়েছে এবং এই সরকারকে সরাতে না পারলে এদেশের অস্তিত্ব থাকবে না বলে বিএনপির মহাসচিব যে অভিযোগ করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। পরমাণু শিল্প ইরানি জনগণের বৈধ অধিকার, প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি তেহরানের আহ্বান। মানবাধিকার কাউন্সিল থেকে বাদ পড়ল রাশিয়া, জাতিসংঘের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ইরান। পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্ট, ইমরান বিরোধীদের উল্লাস। বিদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোনো প্রভাব নেই, উবাইদুল কাদেরের মন্তব্য। ফখরুল বললেন আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন পরমাণু শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ জুমার খুতবাই পরমাণু শিল্প ও প্রযুক্তি বিষয়ক জাতীয় দিবসের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন। তিনি বলেন পরমাণু শক্তি এখন দৈনন্দিন বিশ্বের অন্যতম প্রয়োজনীয় বিষয়। চিকিৎসা, ঔষধ, বিশুদ্ধ মিষ্টি পানি পরিশোধন সহ বিভিন্ন ক্ষেত্রে এই পরমাণু প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিশিষ্ট এই আলেম বলেন ইরানি জনগণের এই প্রযুক্তির প্রয়োজন রয়েছে এবং এই শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার। তেহরানের অস্থায়ী এই ইমাম বলেন পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখতে হবে, কেননা অন্যান্য পক্ষের প্রতি আস্থার অভাব প্রমাণিত। তাই প্রয়োজনীয় গ্যারান্টি ও বাস্তব যাচাই বাছাইয়ের উপর জোর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তাঁর দেশ ভিয়েনায় একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর, কিন্তু আমেরিকা অত্যধিক দাবি দাওয়া তুলে ধরে আলোচনার পথকে বিলম্বিত করেছে। তিনি ভিয়েনা সংলাপের ব্যাপারে আমেরিকাকে বাস্তবদর্শী হওয়ার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সালাকোভিচের সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া, চীন ও তিন ইউরোপীয় দেশ ভিয়েনা সংলাপের ব্যাপারে গঠনমূলক ভূমিকা নিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং ইইউর প্রধান আলোচক এরিক মোরার ভূমিকাকেও তিনি ইতিবাচক বলে বর্ণনা করেন। ইউক্রেনে গণহারে এবং পরিকল্পিতভাবে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার আমেরিকার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 93টি। বিপক্ষে ভোট দেয় ইরান, চীন, সিরিয়া সহ 24টি দেশ এবং বাংলাদেশ, পাকিস্তান ও ভারত সহ 58টি দেশ ভোটদানে বিরত থাকে। জেনেভায় ভিত্তিক জাতিসংঘের 47 সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দিতে প্রস্তাবের পক্ষে 193 সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন ছিল। 58 দেশ ভোটদানে বিরত থাকায় তাদের অনুপস্থিত বলে বিবেচনা করা হয়। ফলে প্রস্তাবের পক্ষে 93 ভোট পড়ায় তা 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ওঠা আগের 2টি প্রস্তাবে চীন ভোটদানে বিরত থাকলেও আজ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত রাখার তীব্র সমালোচনা করেছে ইরান। তেহরান বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিষদে কোনো সদস্যকে সদস্যপদ প্রদান বা সদস্যপদ কেড়ে নেওয়া উচিত নয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাকতির আভানচি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাশ হওয়া প্রস্তাবের খসড়াটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ইরান। তিনি বলেন, এই প্রস্তাব জাতিসংঘের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। রাভানচি বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা করাকে ইরান অত্যন্ত গুরুত্ব দেয়, কিন্তু একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে মানবাধিকারের মতো বিষয়কে অপব্যবহার নিন্দনীয় বলে মনে করে। তিনি বলেন, মানবাধিকারকে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের কক্সবাজার জেলার আশ্রয় শিবিরগুলো থেকে পালাতে গিয়ে গত কয়েকদিনে প্রায় 800 রোহিঙ্গা নারী পুরুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। হুকিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন বেকায়দায় পড়েছে স্থানীয়রা। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলো থেকে পালাতে গিয়ে গত কয়েকদিনে প্রায় 800 রোহিঙ্গা নারী পুরুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ মঞ্জুর মোর্শেদ গণমাধ্যমকে বলেছেন, বুধবার সকালে ক্যাম্প থেকে বেরিয়ে কাজের সন্ধানে যাওয়ার প্রাক্কালে 108 জনকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার উখিয়া স্টেশনের আশেপাশের এলাকা থেকে আটক করা হয় 80 জনকে, আর সোমবার আটক করা হয় 184 জনকে। একই দিনে টেকনাফ থানা পুলিশের অভিযানে আটক হন আরও 50 জন। আটকদেরকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার উখিয়া থেকে মানব পাচার চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার জেলা পুলিশ সূত্র মতে, গত 21 মার্চ মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার হন 145 জন রোহিঙ্গা। পাচারকারী চক্র মালয়েশিয়ায় বলে তাদেরকে সোনাদিয়ার চরে নামিয়ে লাপাত্তা হয়। এছাড়া 25 মার্চ টেকনাফের বাহারচরা উপকূলে ট্রলারের কুঠরি থেকে নারী শিশুসহ 48 জনকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা রোহিঙ্গারা সস্তায় শ্রম বিক্রি করছে। তারা বিভিন্ন পরিবহনের চালক, চালকের সহকারী বা শ্রমিক হিসেবে কাজ করছে। কেউ কেউ বাসাবাড়িতে গিয়েও কাজ করার জন্য চেষ্টা করছে। এতে স্থানীয় শ্রমজীবীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন বেকায়দায় স্থানীয়রা। ক্যাম্প কেন্দ্রিক সেনা কার্যক্রম ও তল্লাশি চৌকি ছিল, তা তুলে নেওয়া উচিত হয়নি। রোহিঙ্গা সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের কমিটিতে রাখা হয় না, ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের স্বার্থ রক্ষার কথা বলার মানুষ নেই। রহস্যময় কারণে ক্যাম্প প্রশাসন এবং তদারকিতে নিযুক্ত এনজিওগুলোর সাথে বোঝাপড়ায় রোহিঙ্গারা অবাধ বিচরণের সুযোগ পাচ্ছে বলে তাদের বিশ্বাস। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোনো প্রভু নেই। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। বঙ্গবন্ধু নির্দেশিত এ পথে আওয়ামী লীগ সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করে, যেখানে দেশের মানুষের স্বার্থই মূল বিবেচ্য বিষয়। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নিজেদের অপকর্ম আড়াল করে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অভিযোগের জবাবে বিবৃতি দেন কাদের। দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কাউকে আনা বা না আনা সরকারের দায়িত্ব নয়। আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। তবে আমরা প্রত্যাশা করি, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার করে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার আগের মূর্তি ধারণ করেছে। 2018 এবং 2014 সালের নির্বাচনের আগে যেমন বিরোধী দলকে নির্মূল করার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে মাঠ শূন্য করে দেওয়ার চেষ্টা করেছিল, এবারও 2023 সালের নির্বাচনকে কেন্দ্র করে একই কাজ করছে। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা বলেন। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলে কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে না। তাদের শাসনামলে রাজনৈতিক দল এবং গণতন্ত্র নিরাপদ নয়। বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে তারা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স নীতির ফলে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা কমেছে। তবে পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেছেন, অবিলম্বে সেনাবাহিনী সহ সমস্ত রকমের বাহিনী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান করতে হবে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের পরে 87 জন বেসামরিক নাগরিক এবং 99 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ওই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। হিন্দি গণমাধ্যম দ্য ওয়্যার সূত্রে প্রকাশ, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স নীতির ফলে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা কমেছে। 2018 সালে 417 সন্ত্রাসী হামলা হয়েছিল, যেখানে 2019 সালে 255 সন্ত্রাসী হামলা, 2020 সালে 244 এবং 2021 সালে 229 সন্ত্রাসী হামলা হয়েছে। এছাড়া 2014 সালের মে মাস থেকে 2019 সালের 4 আগস্ট পর্যন্ত জম্মু কাশ্মীরে কমপক্ষে 177 জন বেসামরিক ব্যক্তি এবং 406 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ প্রসঙ্গে আজ শুক্রবার পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেন,
বারবার বলছি যে কাশ্মীরের সমস্যা রাজনৈতিক সমস্যা, আলাপ আলোচনা করে মেটাতে হবে। এই পুলিশ মিলিটারি আইন 300 বাতিল আস্থা কোনো কিছু দিয়েই এর মোকাবিলা করা যাবে না। তাই আমাদের দাবি, ইমিডিয়েট সেনাবাহিনী সেখান থেকে প্রত্যাহার করতে হবে সমস্ত রকমের ফোর্স, এবং কাশ্মীরের মানুষের সঙ্গে ভারত সরকার আলোচনা করতে হবে যে দীর্ঘদিন ধরে যেটা পক্ষে আছে,
বলছিলেন ভানু সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদে বলেন, জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া 24 ঘন্টা চেকপোস্টে সন্ত্রাসীদের বিরুদ্ধে তল্লাশি টহল অভিযান চালানো হচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের দেয়া আদেশকে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছে বিরোধী দলগুলো। আজ দোয়া মাহফিল এবং শুক্রিয়া সমাবেশের মধ্য দিয়ে বিজয় উদযাপন করছে তারা। বৃহস্পতিবার রাতে পার্লামেন্ট পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্ট। 5 দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের বৃহত্তম বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। প্রধান বিচারপতি আদেশে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান সহ তার মন্ত্রিসভাকে পুনর্বহাল করতে হবে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ডাকতে হবে জাতীয় পরিষদের অধিবেশন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিবেশন মুলতবি করা যাবে না। সুপ্রিম কোর্টের এই রায়ে আনন্দ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। তবে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন, সব চোর এক হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুই ইহুদিবাদী নিহত ও অপর আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর ডিজেঙ্গফ সড়কে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এই বিরোচিত অভিযানে উল্লাস প্রকাশ করেছে। তেল আবিবের ইচিলফ হাসপাতাল জানিয়েছে, গুলিতে আহত দশ ব্যক্তিকে সেখানে ভর্তি করার পর দুজনের মৃত্যু হয়েছে। আহত আটজনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সৌদি আরবে পলাতক ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদি আনুষ্ঠানিকভাবে পদত্যাগকে স্বাগত জানিয়েছে জনপ্রিয় হুতি আনসারুল আন্দোলন। সংগঠনটি বলেছে, এই পদত্যাগের ফলে গত সাত বছর ধরে ইয়েমেনের উপর সৌদি আগ্রাসন সমর্থনের পেছনে জাতিসংঘ যে অজুহাত দেখিয়ে আসছিল তা অপসারিত হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আর সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে। গতরাতে সেদেশের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনরায় চালু করার নির্দেশ রয়েছে। এ রায় বিরোধী জোটের জন্য সুখকর হলেও ইমরান খানের জন্য উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাবি পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে আদেশ দিয়েছিলেন ওই আদেশ বাতিল করার পক্ষে রায় দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিন এপ্রিল খারিজ করে দিয়েছে পার্লামেন্টের ডেপুটি স্পিকার। পরে প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট। পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন হতে হবে। তবে নির্বাচন কমিশন বলেছে এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, সময় আরও বাড়াতে হবে। এরই মধ্যে গতকাল অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি চালিয়ে যেতে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মুসলিম লীগ নওয়াজ, পিপলস পার্টি এবং জমিয়তে উলামায়ে ইসলাম সহ ১১ দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুনানি শেষে সংসদীয় কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে ওই রায় দিল। ওই রায়কে ইমরান খান বিরোধীরা তাদের বিরাট বিজয় হিসেবে দেখছে, কেননা সংসদ চালু হলে তাদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। অন্যদিকে নির্বাচন অনুষ্ঠিত হলে ইমরান খান আবারও প্রধানমন্ত্রী হতেন এবং সংসদে তাঁর ক্ষমতা আরও বেশি দৃঢ় হতো বলে তিনি বিশ্বাস করেন। এ বিষয়ে পাকিস্তান বিশেষজ্ঞ ফারজাদ আমিন বলেন, সংসদ ভেঙে দেওয়া ইমরান খানের জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল। এর ফলে বিরোধী জোট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছিল তা ব্যর্থ হয়ে যেত। তিনি প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না সে রায় সরাসরি ব্যালট বাক্সের মাধ্যমে নির্ধারিত হত। ক্ষমতাসীন তেহরিক ইনসাফ দলের কিছু সদস্য সংসদে বিরোধী দলে যোগ দেওয়ায় দল এবং ইমরান খানের জন্য অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে। মনে করা হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক সংকটের পেছনে রয়েছে বিদেশি হস্তক্ষেপ। তার পাশাপাশি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ভেতরেও অসন্তোষকে কেউ কেউ দায়ী বলে মনে করেন। মুদ্রাস্ফীতিসহ অর্থনৈতিক সংকটও বিরোধী জোটকে সুযোগ করে দিয়েছে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তুলতে। অপরদিকে নওয়াজ শরীফের পরিবারের প্রতি সৌদি সমর্থনের বিষয়টিও বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরব এবং আমেরিকা পাক সেনাবাহিনীকে সহযোগিতা দিয়ে যাচ্ছে, এ বিষয়টিকেও উপেক্ষা করা ঠিক হবে না বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও জোরদার হবার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। আজ ঢাকায় পরিবেশিত এক খবরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সভায় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশের কনসুলেট জেনারেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আশাব্যঞ্জক আলোচনা হয়েছে। এছাড়া দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেরিত শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে পড়ে শোনান ডক্টর মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন তার চিঠিতে দৃঢ়তার সাথে বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের সম্পর্ক আগামী 50 বছরে নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালে বিএনপিকে নির্বাচনে অংশ নিতে মার্কিন কর্তৃপক্ষকে অনুরোধের বিষয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী শুধু মিডিয়ার সামনে একথা বলেছেন, সেখানকার কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেননি। তার বক্তব্য একান্তই ব্যক্তিগত, সরকারের কিংবা আমাদের দলের বক্তব্য নয়। গতকাল দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে সংহত করতে ও গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য যথাসময় নির্বাচন হবে। কারা নির্বাচনে আসবে সেটি তাদের নিজস্ব ব্যাপার, নির্বাচনের ট্রেন কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আলোচনা।
يا شهر العتق من النيران يا شهر التوبة والغفران يا شهر الخير يا شهر الجود يا شهر الرحمة والإيمان
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا ولا حد فرصة اخرى ليقتربوا وقد بعدوا يا رمضان।
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আসলো আবার রোজা, তাই তো আমার নতুন করে সোজা পথটি খোঁজা। রমজানের এই মাসে অতীত দিনের গুনাহ যত আমার চোখে ভাসে, চাইব আমি ক্ষমা, আমল নামায় যত গুনাহ লেখা আছে জমা।
রোজাকে আরবিতে সাওম বলা হয়। সাওম বা সিয়াম শব্দের আভিধানিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং কামাচার থেকে বিরত থাকাকে সাওম বা রোজা বলা হয়। বিশ্ব প্রতিপালক আল কোরআনে ইরশাদ করেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, আর এজন্যই ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া হাসিল করতে সক্ষম হও। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ বলেছেন, তেমনিভাবে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এ বাণীটির দ্বারা মুসলিম জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা সাহস প্রদান করেছেন। এরপর মহান প্রতিপালক বলেছেন, লা আল্লাকুম তাত্তাকুন, এজন্য রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়াবান হতে পারো। এই বাণীর মাধ্যমে সুস্পষ্ট বোঝা যায় যে রোজা ফরজ করা হয়েছে এজন্য যাতে ইমানদারগণ তাকওয়াবান হয়। এই তাকওয়াবান হওয়াই হল রোজার অভীষ্ট লক্ষ্য।
আজ মানবজাতির উন্নতি ও অগ্রগতির জন্য যে নৈতিক মূল্যবোধ প্রয়োজন তা আমাদের নেই। আজ আমরা জানি না শান্তি নামক সাদা পায়রাটি কোথায় বাস করে। উন্নত চরিত্রের ক্ষেত্রে কালের চক্রে আদর্শের ময়দানে আজ আমরা পরাজিত। আজ আমরা বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারে সত্যি এক অসাধারণ কৃতিত্বের দাবিদার, কিন্তু নীতি নৈতিকতায় আমরা ফিরে গেছি অন্ধকার যুগে। মানবীয় মূল্যবোধের অবক্ষয় না হলে এই উন্নতি আমাদের বসবাসযোগ্য একটি সুন্দর পৃথিবী উপহার দিত। আমরা এই মাসে বা মাহে রমজানে সেহরি ইফতারি সহ সব বন্দেগীর মাধ্যমে আমাদের জীবনকে আলোয় আলোয় ভরে তুলতে পারি। আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানবীয় মূল্যবোধের অবক্ষয় রোধ করা, আর এজন্য প্রয়োজন তাকওয়ার, যা অর্জন হয় সিয়াম পালনে।
রোজা ফরজ করা হয়েছে তাকওয়াবান হওয়ার উদ্দেশ্যে, আর এই উদ্দেশ্যে পৌঁছার মাধ্যম হল সেহরি খাওয়া, ইফতার করা, সব ধরনের প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থাকা। কিন্তু আমরা যদি এই সেহরি খাওয়া, ইফতার করা, সব ধরনের প্রবৃত্তির চাহিদা থেকে ফিরে থাকাকে সাওম মনে করি, তাহলে আমাদের পক্ষে লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না। এগুলোকে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করতে হবে। আর যখনই কোনো ব্যক্তি উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করে এসব পালন করবে, তখনই রোজা এবং কোরআন এই ব্যক্তির জন্য সুপারিশ করবে কাল কিয়ামতের ময়দানে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার থেকে এবং সকল প্রকার প্রবৃত্তির চাহিদা থেকে ফিরিয়ে রেখেছি, অতএব এই ব্যক্তির জন্য আমার সুপারিশ কবুল করো। আর কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের নিদ্রা হতে বিরত রেখেছি, অতএব তার জন্য আমার সুপারিশ কবুল করো। এই রমজান মাসই হল তাকওয়া অর্জনের উত্তম মৌসুম।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় এসেছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে করা হয় শৃঙ্খলিত। অপর বর্ণনায় এসেছে, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাই আসুন কোরআন নাজিলের এই মাসে কোরআন পড়ি, কোরআন শিখি এবং নিজেকে পূত পবিত্র করে গড়ে তুলি। রোজার মাধ্যমে আল্লাহ ভীতি বা তাকওয়া সৃষ্টি করি, যা মানুষকে আত্মসংযমী ও আত্মশুদ্ধিতে উদ্বুদ্ধ করে, যা নৈতিক চরিত্রের জীবনী শক্তি, যার মাধ্যমে সমাজ ও ব্যক্তি এক মহান চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ও কলুষমুক্ত হতে পারে। আমরা কটি টাকা হারিয়ে গেলে দিনভর আক্ষেপ করি, কিন্তু প্রতিটি মুহূর্তে জীবন থেকে যে মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে সেজন্য কি আক্ষেপ করছি? যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, তাই জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করতে হবে। আমাদের সবার বাড়ির দরজায় মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছেন, তিনি ডাক দিলে আর প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যাবে না। তাই হাতে যে দিনটি আছে সেটিকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে তাকওয়ার শীর্ষচূড়ায় আরোহণ করিয়ে করে তুলতে হবে উন্নততর, মহত্তর, পবিত্রতর।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস হল মহান আল্লাহর মাস এবং এই মাসটা হচ্ছে গরিব দুঃখীদের বসন্তকাল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্য হযরত ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলেছেন, সবকিছুরই বসন্ত রয়েছে, আর পবিত্র কোরআনের বসন্ত হল রমজান মাস। রমজানে নাজিল হয়েছিল পবিত্র কোরআন, যা মানুষের জন্য সুপথ দেখায় এবং সত্য ও মিথ্যার পার্থক্যকে সুস্পষ্ট করে দেয়। রমজানে কোরআন অধ্যয়ন ও তিলাওয়াতের রয়েছে অশেষ ফজিলত। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন থেকে সর্বোচ্চ কল্যাণ লাভের তৌফিক দান করুন। এবারে শোনা যাক অর্থসহ ষষ্ঠ রমজানের দোয়া।
হে আল্লাহ, তোমার নির্দেশ অমান্য করার কারণে এদিনে আমায় লাঞ্ছিত কিংবা অপদস্থ করো না। তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি, তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 8 এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, ইমরান খানের ভয়ে সব চোর এক হয়েছে দৈনিক প্রথম আলো। বিরোধী নেতাদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার, ফখরুলের অভিযোগ দৈনিক মানব জমিন। সারাদিন রোজা, ইফতার শেষে আমাকে মেরো দৈনিক ইত্তেফাক। ধকল কাটিয়ে শক্ত অবস্থানে ফিরছে রুশ মুদ্রা রুবল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দুই দেশের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ দৈনিক যুগান্তর। শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, শিক্ষামন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। বোমা রাখা আছে, এটা কোনো মজা নয়, হুমকি ইমেলে আতঙ্ক বেঙ্গালুরুর একাধিক স্কুলে দৈনিক আনন্দবাজার পত্রিকা। মুসলিম মেয়েদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ চলবে, মসজিদের বাইরে দাঁড়িয়েই শাসালেন মহন্ত দৈনিক সংবাদ প্রতিদিন। ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা যাচ্ছেন জয়শঙ্কর ও রাজনাথ, তুঙ্গে জল্পনা দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে দুর্ভাগ্যজনক বলছে ইমরান সরকার। তাদের দাবি, অনাস্থা ভোট গ্রহণে আদালতের আদেশে ইমরান খানের অভিযোগেরই জয় হয়েছে। দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতারও আশঙ্কা করছে তারা, খবর জিও নিউজের। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফররুখ হাবিব বলেছেন, ইমরান খানের ভয়ে সব চোর এক হয়েছে
তিনি আরও বলেন, ইমরান খানের দাবিরই জয় হয়েছে। আগামী নির্বাচনে বিরোধী দলগুলো টের পাবে যারা বিদেশি ষড়যন্ত্রকে সমর্থন করেছে, জনগণ তাদের কিভাবে জবাব দেয়। দৈনিক কালের কণ্ঠের পত্রিকায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকরা তাদের উচ্চ ভাতা চান শতভাগ, তবে তাদের এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সরকারের সক্ষমতার বিষয়েও রয়েছে, কাজে সবকিছু মিলে বিষয়টি দেখছি কতটুকু করা যায়। দৈনিক ইত্তেফাক পত্রিকা এসেছে, আমি রোজা রেখেছি, একটু পর ইফতার করব, বেশি ক্লান্ত লাগছে, ইফতার শেষ করলে তোমরা আমায় মেরো, এমন আকুতি জানিও শেষ রক্ষা হলো না যুবক মোর্শেদ আলী ওরফে বলি মোর্শেদের। ইফতারি কেনার সময় মোর্শেদকে জনসম্মুখে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে কক্সবাজার সদরের পিএম খালের চেরাংঘর এলাকায় এ ঘটনা ঘটে। আর রাত আটটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি এলাকায় অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে পরিচিত ছিলেন। মোর্শেদ পিএম খালি ইউনিয়নের মাঝপাড়ার মৃত মাওলানা অমর আলীর ছেলে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়ার মুদ্রা রুবেলের দাম ছিল পড়তির দিকে। অবন্ধ সুলভ দেশের কাছে গ্যাস ও তেল রপ্তানি রুশ মুদ্রা রুবেলে করা হবে, রাশিয়ার এমন ঘোষণার পর থেকেই ঘুরে দাঁড়াতে থাকে রুবল। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, বিস্ময়করভাবে চলতি সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে রুশ মুদ্রা। গতকাল বৃহস্পতিবার প্রতি মার্কিন ডলারে 76 রুবল পাওয়া গেছে। কয়েকদিন আগেও এক ডলার কিনতে লাগত 143 রুবল, সেই হিসাবে ডলারের বিপরীতে অর্ধেক বেড়েছে রুবলের দাম। নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের অতিদ্রুত সাজা দিতে সরকার সেল গঠন করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানস্থ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শুনেছি একটা তালিকা তৈরি করেছে সরকার, সেই তালিকা ধরে বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে যেসব মামলা আছে এই মামলাগুলো দ্রুত শেষ করার জন্য একটা সেল তৈরি করে দেওয়া হয়েছে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুর একাধিক স্কুলে বোমা আতঙ্ক ছড়ালো পুলিশ সূত্রের খবর। শহরের ছটি স্কুলে ইমেলে হুমকি দেওয়া হয়, স্কুলে শক্তিশালী বোমা রাখা আছে, আর এটা কোনো মজা নয়, সাবধান, এখনই পুলিশে খবর দিন, না হলে শয়ে শয়ে প্রাণ যেতে পারে, দেরি করবেন না, সবকিছু আপনার হাতে। শুক্রবার সকাল 11:10 পর হুমকি মেল আসে দিল্লি পাবলিক স্কুল, গোপালান ইন্টারন্যাশনাল স্কুল, নিউ একাডেমি স্কুল, সেন্ট ভিনসেন্ট পল স্কুল, ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং অ্যাভেঞ্জার ইন্টারন্যাশনাল স্কুলে। হুমকি মেল পাওয়ার পরেই স্কুলগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমাতঙ্কের খবর পেয়ে পুলিশ বেশ দলে ভাগ হয়ে স্কুলগুলোতে পৌঁছে দ্রুত খালি করার ব্যবস্থা করে। বম্ব স্কোয়াডও পৌঁছায় স্কুলগুলোতে, তন্নতন্ন করে তল্লাশি চালানো হচ্ছে। তবে কোন স্কুল থেকে এখনো পর্যন্ত বোমা উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রের খবর। দৈনিক আজকাল পত্রিকায় বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বারবার সুর চড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারতের অবস্থান বদলাতেও চাপ এসেছে ওয়াশিংটন থেকে। কিছুদিন আগে ভারতে এসে মার্কিন প্রতিনিধি রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন, ভারত যদি রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ায় তাহলে সেটা মোটেই ভালো চোখে দেখবে না তারা। এহেন পরিস্থিতিতেই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আগামী 11 এপ্রিল ওয়াশিংটনে তারা বৈঠক করবেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে। দৈনিক সংবাদ প্রতিদিন এসেছে, মসজিদের সামনে গিয়েই শাসিয়ে এলেন সংখ্যালঘুদের। বললেন, মুসলিম মহিলাদের তুলে এনে প্রকাশ্যে ধর্ষণ করা হবে। আর এসব বললেন মন্দিরের এক মহন্ত, তাও আবার পুলিশের উপস্থিতিতে। তখন হাততালিতে ফেটে পড়ছে জনতা। সেই ঘটনার পর ছদিন কেটে গিয়েছে, এখনো গ্রেপ্তার হয়নি একজনও। উত্তরপ্রদেশের সীতাপুরের ঘটনা, ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও, পুলিশের সক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে, প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। শ্রোতাবন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা আজ পাকিস্তানি শুনিয়ে কথা বলব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন। জনাব অধ্যাপক ডক্টর আকমল হোসেন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আকমল হোসেন, পাকিস্তানে সম্প্রতি অনেক কিছু ঘটে গেল। বিরোধীদের অনাস্থা প্রস্তাব, পার্লামেন্টে খারিজ, প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেয়া এবং বিরোধীদের আদালতে যাওয়া, এখনো চলমান সেখানকার সংকট। তো পাকিস্তানের এই সংকট সম্পর্কে আপনি কি বলবেন?
পাকিস্তান স্বাধীনতার পর থেকে সবসময় একটা রাজনৈতিক সংকটগ্রস্ত দেশ। তার অর্থ হলো রাজনৈতিক ভাবে ক্ষমতা হস্তান্তর বিষয়টি পাকিস্তানে কখনোই আমরা শক্তিশালী হতে দেখিনি। যদিও নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচিত সরকার বেশিদিন টিকতে পারেনি, সামরিক অভ্যুত্থান হয়েছে, আবার নির্বাচন হয়েছে ইত্যাদির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে দেশটি চলছে। এবার যে সরকারটি ক্ষমতায় ছিল, এক অর্থে এখনো ক্ষমতায় আছে, সেটা হচ্ছে সাধারণ নির্বাচনের মাধ্যমে 2018 সালে গঠিত হয়েছে। কিন্তু গঠনের পর এই 3 বছরে পাকিস্তানের বিরোধী দলগুলো তারা সরকারের কার্যকলাপে সন্তুষ্ট না হয়ে তারা সরকার পরিবর্তনের জন্য চেষ্টা করে, অর্থাৎ তারা বলেছে সরকারের অভ্যন্তরীণ নীতি, অর্থনৈতিক নীতি গঠনমূলক ছিল না, যার ফলে পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা বেড়ে গেছে, অন্যদিকে পররাষ্ট্রনীতিকেও তারা আক্রমণ করেছে। তো সুতরাং তারা একটা ইমরান সরকারের বিরুদ্ধে একটা আস্থাহীনতা, ভোট অফ নো কনফিডেন্স, একটা মোশন আনবার চেষ্টা করেছিল। কিন্তু দেখা গেল যে পার্লামেন্টের ডেপুটি স্পিকার তা তুলতে দেননি, তিনি এটাকে সংবিধান বিরোধী বলে খারিজ করে দিয়েছেন। আর ইমরান খানও সাথে সাথেই পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, রাষ্ট্রপতিকে অনুরোধ করে রাষ্ট্রপতি ও সরকার পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনে গেল। কিন্তু বিরোধী দল বলছে যে এটাই অসাংবিধানিক কাজ হয়েছে। ব্যাপার হলো পাকিস্তানে 70 বছর বেশি ধরে তারা সবসময় রাজনৈতিক একটা সংকটের মধ্যে থাকে, একটা সুস্থ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর হয় না। আরেকটি কথা, পাকিস্তানে সামরিক বাহিনীও সরকার বা রাজনৈতিক ক্ষেত্রে অপ্রকাশ্য একটা ভূমিকা রেখে এসেছে।
জি অধ্যাপক আকমল হোসেন, আপনি বলছিলেন পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনী একটা অপ্রকাশ্য ভূমিকা রেখে এসেছে সবসময়। তো পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা এবং সেনাবাহিনী, এই দুই ইস্যুতে দেশটির ভেতরে এবং বাইরে সতর্ক আলোচনা সমালোচনা চলছে, এ দুটো বিষয়ে আপনি কি বলবেন?
সামরিক বাহিনী একটি ভূমিকা সবসময় লক্ষ্য করা যায়। এখন ইমরান খানও তার এই পার্লামেন্টের আস্থা ভোটের মোকাবেলা করার আগে সামরিক বাহিনীর কর্তাব্যক্তিদের সাথে বৈঠক করেছিল। এখন ইমরান খান ক্ষমতা ছেড়ে দিচ্ছেন স্বেচ্ছায় সেটা তো নিশ্চয়ই না। এখন সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেটা দেখবার বিষয়। আর আরেকটি ব্যাপার হলো যে এই ধরনের রাজনৈতিক অচল অবস্থা যখন তৈরি হয়েছে পাকিস্তানে বিরোধী দল এবং সরকারের মধ্যে যখন সম্পর্কটা অত্যন্ত খারাপ হয়ে গেছে তখন সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করেছে, এইটাও একটা সম্ভাবনা আমাদের সামনে রয়েছে। তো ফলে আমার মনে হয় এই বিষয়টাকে পরিষ্কার ভাবে বলা যাবে না যে ইমরান খান ক্ষমতা কে আবার নতুন করে ক্ষমতা ফিরে আসতে পারবেন। বর্তমান রাজনৈতিক যে অবস্থা পাকিস্তানে পরিস্থিতি সেটা বড় ধোয়াটে বলে আমার কাছে মনে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা পাকিস্তান সংকট নিয়ে সাক্ষাৎকার শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। ডক্টর আকমল হোসেন, সেনাবাহিনী এবং বিরোধী রাজনৈতিক পক্ষ সহ পাকিস্তানে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছে আমেরিকা, এ অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এ বিষয়ে তিনি সুনির্দিষ্ট একজন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ করেছেন। তো প্রশ্ন হচ্ছে, সরকার উৎখাতের এই প্রচেষ্টাকে আপনি কিভাবে দেখছেন?
আমাদের মতো দেশগুলোতে সরকার আর বিরোধী দলের মধ্যে সম্পর্ক যখন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চলে যায় তখন অনেক ক্ষেত্রে বিদেশি সম্পর্কটা টেনে আনা হয়, অতীত হয়েছে। ফলে এখানে ইমরান খান যখন বললেন যে বিদেশিরা চাচ্ছে তাদের তিনি যাতে ক্ষমতা না থাকেন, এবং স্পষ্ট করে তিনি আমেরিকার কথা বলেছেন। এখন আমরা এটা দেখছিলাম যে ইমরান খানের যে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করল তার আগে আগে ইমরান খান রাশিয়া সফর করেছে, বা তার কিছুদিন পর পাকিস্তানে যারা বিদেশি পশ্চিমা রাষ্ট্রদূতের একটি বিবৃতি দিয়েছিলেন যে পাকিস্তান সরকারের কাছে পাকিস্তানের অবস্থান যুদ্ধের ব্যাপারে অবস্থান পরিষ্কার করা আহ্বান জানান। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে পাশ্চাত্য দেশগুলো ইমরান খানের ইউক্রেন নীতি নিয়ে সন্তুষ্ট না। কিন্তু কথা হলো ইমরান খান কোন পর্যায়ে পাশ্চাত্যের স্বার্থকে ক্ষতি করছেন সেটাও বিবেচনা করতে হবে। আমেরিকানরা আজকে পাকিস্তানে ইমরান খানের বদলে যেহেতু ক্ষমতায় আসলে তাতে আমেরিকার খুব বেশি কি লাভ বা কি ক্ষতি সেটা কিন্তু আমার কাছে পরিষ্কার না।
অধ্যাপক আকমল হোসেন, আপনি বলছিলেন পাকিস্তানে আমেরিকার নাক গলানোর লাভ ক্ষতি কি? তো একটু পেছনে ফিরে গেলে দেখা যাবে পাকিস্তানের সাথে আমেরিকার লাভের অনেক কিছুই আছে। তালেবান ইস্যু সহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা বেশ গাঢ়। এর আগেও যখনই পাকিস্তানের সরকার পরিবর্তন হয়েছে আঙ্গুল উঠেছে আমেরিকার দিকে। তো সব কিছু মেলালে বিভিন্ন মুখে বিষয় এখানে দেখা যায়, যদি এ সম্পর্কে আপনি কিছু বলেন।
না, আমি তো বললাম যে আমেরিকার স্বার্থ এখানে ইনভলভ। এখন ইমরান খান কি পদক্ষেপ গ্রহণ করেছেন যেটা আমেরিকাকে আশাহত করেছে বা আমেরিকা অসন্তুষ্ট হয়েছে? তিনি শুধু রাশিয়া সফর করেছেন, কিন্তু অন্যদিক দিয়ে আপনি যে বললেন যে তালেবান ইস্যুতে আমেরিকার জন্য কিন্তু পাকিস্তানের খুব মূল্য রয়েছে, বলা যেতে পারে ঘনিষ্ঠ মাধ্যম পাকিস্তানের সাথে তালেবান বর্তমান তালেবান সরকারের নেতাদের যোগাযোগ আছে। সুতরাং আমেরিকাকে তো ওই বিবেচনাটা করতে হবে, ইমরানের পরিবর্তে আরেকজন এসে সেই চাকরি করবে পদ্ধতিটা।
অধ্যাপক ডক্টর আকমল হোসেন, সবশেষে আপনার কাছে জানতে চাইব, মার্কিন বলয় থেকে পাকিস্তানের এই সরে আসার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে কি প্রভাব ফেলবে, এর গুরুত্বই বা কি?
পাকিস্তান বরাবরই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল, অর্থাৎ যুদ্ধ চলাকালে বরং পাকিস্তান ভারতের থেকে আমেরিকার ঘনিষ্ঠ ছিল। বিভিন্ন রকম সামরিক চুক্তি প্রতিরোধ করার চুক্তি পাকিস্তানের সাথে আমেরিকার ছিল, কিন্তু সাহায্য পরবর্তী অবস্থা দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভারতকে বেশি গুরুত্ব দিচ্ছে, যে কারণে পাকিস্তানকে তারা আগের মতো সামরিক সহায়তা দিতে চাচ্ছে না। তো সুতরাং এইটার কি প্রভাব পড়বে সেটা বলা যায় যে পাকিস্তানের মানে কোন সরকার পরিবর্তনের ব্যাপারটি আন্তর্জাতিক ক্ষেত্রে কোন নতুন কোন প্রভাব ফেলার কথা না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে পাকিস্তান সরকারে যেই থাকুক, আমেরিকার যদি ইন্টারেস্ট স্টার্ট করে তাহলে তো নিশ্চয়ই সেটা আমেরিকার জন্য ভালোই হবে। অর্থাৎ নতুন যারা আসবে তারাও যদি আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চায় সেটা আমেরিকার কাছে গ্রহণযোগ্য। এখন ইমরান খান আপাতত যে সমস্যার মধ্যে পড়েছেন বিষয়টা খুব জটিল, কেননা রাশিয়ানরা আবার যদি ইমরান খানের পক্ষ অবলম্বন করে আন্তর্জাতিক রাজনীতিতে আগে কখনো এই ধরনের বিষয় নিয়ে এরকম বক্তব্য বা সরাসরি আপনার এই বৃহৎ শক্তিগুলোর অবস্থান আমরা প্রকাশ্য অবস্থান দেখিনি, কিন্তু এটা হচ্ছে। ফলে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলছে সেটা বোঝা মুশকিল।
অধ্যাপক ডক্টর আকমল হোসেন, পাকিস্তান সংকট নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের দোনবাস অঞ্চলের একটি রেল স্টেশনে রাশিয়ার এক রকেট হামলায় অন্তত 35 জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। আমেরিকা ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে অব্যাহত রাখলে মস্কো ও কিয়েভের মধ্যে যে কোনো শান্তি আলোচনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। পরমাণু শিল্প ইরানি জনগণের সাংবিধানিক ও বৈধ অধিকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি তেহরানের আহ্বান। মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বাদ পড়ল রাশিয়া, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ইরান। পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্ট, ইরান ইমরান বিরোধীদের উল্লাস। এবং বিদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোনো প্রভু নেই, অবেদুল কাদের মন্তব্য। ফখরুল বললেন আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।